जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم فرنٹ پیج لائن بھیڑا انشاءاللہ এখন নাতে রাসূল পাঠ করা হবে তো আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ইনশাল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি নাতে রাসুল পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা নাতে রাসুল শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন নাতে রাসুল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া अपना दीवाना बना दो या रसूल जामीउल फती का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल ঝলকে আপনি দিখা দো ইয়া রাসূল জামে উলফত কা পিলা দো ইয়া রাসূল আপনা দিওয়া না বানা দো ইয়া রাসূল শরবত পিলা দো ইয়া রাসূল کی جھلکی اپنی دکھا دو یا رسول، ایک جھلکی اپنی دکھا دو یا رسول۔ شفائے کاملا دو یا رسول، دو شفائے کاملا دو یا رسول۔ جام الفت کا پلا دو سول، اپنا دیوانہ بنا دو یا رسول۔ عمر ہر رکاوٹ کو ہٹا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول۔ تم نگاہوں سے گھرا دو یا رسول، تم نگاہوں سے گھرا دو یا رسول۔ میری قسمت کو جگا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول۔ جھلکے اپنی دکھا دو یا رسول، ایک جھلکے اپنی دکھا دو یا رسول۔ چاند کو جس طرف چاہو جھکا دو یا رسول، جس طرف چاہو جھکا دو یا رسول۔ جام الفت کا پلا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول۔ بخش دے ذرا لب کو ہلا دو یا رسول، تم ذرا لب کو ہلا دو یا رسول۔ جام الفت کا پلا دو یا رسول، اپنا دیوانہ بنا دو رسول۔ میری قسمت کو جھلکے اپنی دکھا دو یا رسول، ایک جھلکے اپنی دکھا دو یا رسول، ایک جھلکے اپنی دکھا دو یا رسول، ایک جھلکے اپنی دکھا دو یا رسول۔
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه
وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লার প্রিয় মাহবুব সরকারে দু আলাম নূরে মুজাসসাম রাসুলে মুহতাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে পাকের ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, যা মুজামুল কবির হাদিসের 15,316 নম্বর হাদিসে বর্ণিত হয়। যে ব্যক্তি ভালোবাসা ও ভক্তি সহকারে আমার প্রতি দিনে তিনবার, রাতে তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের দায়িত্ব হল সেই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সুবহানাল্লাহ, আমরা কত সুন্দর নেক আমলের দিক নির্দেশনা পাচ্ছি যে আমি দিনে তিনবার আর রাতে তিনবার যদি দুরূদ শরীফ পাঠ করি তো আল্লাহ তাআলার দায়িত্ব হল ওই রাতের এবং ওই দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। তো আমাদের উচিত যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশেকানে রসুলগণ, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দিন অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ। বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো, নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো, যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের বয়ানের বিষয় অন্তরের সংশোধন কেন জরুরি। আমরা তো বাহ্যিক অনেক কিছুই ডেকোরেশন করে থাকি, বাহ্যিকভাবে অনেক কিছুর সংশোধন করি, কিন্তু সবচেয়েতে জরুরি বিষয় হচ্ছে অন্তরের, কলবের, হৃদয়ের সংশোধন। এটা কেন জরুরি আজকে এই বিষয় নিয়ে কিছু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লামা ইবনে জাউজি আলাইহি রাহমাতুল্লাহিল কবি বলেন, এক বাচ্চা ছেলে, বাচ্চা মাদ্রাসায় নিজের বোর্ড ধুচ্ছিল, লিখে যেটাতে বোর্ড এটা পরিষ্কার করছিল, পানি দিয়ে বোর্ডের কালি যাচ্ছিল না। তখন বাচ্চাটি একটি রশি নিল, সেটাকে পানি দ্বারা ভিজালো, এরপর ওই রশির মধ্যে মাটি লাগালো আর সেটা দিয়ে কালিকে ধুতে লাগলো। পাশ থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল, ওই বাচ্চাটা এই কাজ করছে সে দেখছে। বোরদোয়ার এই অদ্ভুত ধরন দেখে ওই লোকটি বলতে লাগলো, বৎস, বোরটি রশি দিয়ে ঘষছ কেন? ওই বাচ্চা ছেলেটি বলল, কালি শক্ত হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই ব্যক্তি বলল, রশি দিয়ে কি কালি উঠানো যায়? ওই বাচ্চাটি ছিল বুদ্ধিমান, সে বলতে লাগলো, জি হ্যাঁ উঠে যাবে, আপনি কি দেখেননি? রশি দিয়ে বালতি বেঁধে কূপে ঝুলিয়ে রাখে, এরপর সেটাকে টানা হয়, কূপের চারদিকে পাথর হয়ে থাকে, তারপর রশি টানার ফলে তাতে দাগ পড়ে যায়। কূপের মধ্যে যখন বালতি ফালানো হয়, রশি টানা হয়, চারদিকে পাথর থাকে, কিন্তু সেখানে কি হয়, দাগ পড়ে যায়। অর্থাৎ রশি পাথরের মধ্যে দাগ করতে পারে যদি, তাহলে কালি কেন সরাতে পারবে না? সুবহানাল্লাহ, কত সুন্দর যুক্তি, যে পাথরের মধ্যে যদি এই রশি দাগ ফেলে দিতে পারে তাহলে বোর্ড থেকে কেন কালি সরাতে পারবে না? এর চেয়ে তো সহজ, এটা পারবে সেটা। লোকটি বলল, বৎস, পাথরের মধ্যে দাগ একটি সময় অতিবাহিত হওয়ার পর হয়ে থাকে। বাচ্চাটি বলল, জি না, রশি টানার ফলে হয়ে থাকে, যদি রশি টানা না হয় 400 বছর পেরিয়ে গেলেও কূপের চারদিকে কোনো গর্ত হবে না। কথা তো সত্য, বাস্তব। এর সাথে বাচ্চাটি উপদেশ দিতে গিয়ে বলল, হে ভদ্র মানুষ, আমি আপনাকে ইশারা দিয়েছি, যদি আপনি এতে গভীর মনোযোগ দেন তবে আপনার অন্তরের কালিও দূর হয়ে যাবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমার অন্তরেও কি কালি আছে? বাচ্চাটি বলল, চাচা জান, কালির রং কেমন হয়ে থাকে? তখন সে বলল, কালো। বাচ্চাটি বলল, তো গুনাহের চেয়ে বেশি কালো আর কি জিনিস আছে? এটা শুনতেই লোকটি চিৎকার দিল আর লজ্জায় কান্না করতে লাগলো। বাচ্চাটি বলল, চাচা জান, এখন আপনার অন্তর পরিষ্কার ঔষধ পেয়ে গেছেন। কি বলল? আপনার ঔষধ পেয়ে গেছেন। লোকটি পুনরায় আশ্চর্য হয়ে বলতে লাগল, ওই ঔষধটি কি? তখন বাচ্চাটি বলল, লজ্জার অশ্রু, লজ্জার অশ্রু, এটা গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দেয়, আর সেটার প্রমাণ হলো আল্লাহ আজ্জা ওয়াজাল্লার প্রিয় মাহবুব সরকার দু আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নিশ্চয়ই অশ্রু কিয়ামতের দিন আগুনের সমুদ্র নিবিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আশিকানে রসুল, আমাদের অন্তর সবচেয়ে মূল্যবান বোর্ড, সেটাকে গুনাহ থেকে পবিত্র করা দিনের দাবি, এটাই সংশোধনের রহস্য, এটার মাধ্যমে মানুষ সজ্জিত হয়ে থাকে, এটার দ্বারাই সফলতা আসে। হ্যাঁ, আল্লাহ পাকের শেষ নবী সরকার দু আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয় শরীরের একটি মাংসপিণ্ড রয়েছে, যখন সেটি ঠিক হয়ে যায়, পুরো শরীর ঠিক হয়ে যায়, আর যখন সেই মাংসপিণ্ড বিকৃত হয়ে যায় তখন শরীর বিকৃত হয়ে যায়। সেই মাংসপিণ্ড হল হৃদয়, কলব। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসটি বুখারী শরীফের 52 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সাহাবিয়ে রসুল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, যেটা তোমার মনে সন্দেহ লাগে সেটা ছেড়ে দাও, এ পর্যন্ত যে কোনো সন্দেহ অবশিষ্ট না থাকে। ওই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমি অন্তরের সন্দেহ সম্পর্কে কিভাবে জানতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি কোনো কিছু করবে তখন নিজের বক্ষের উপর হাত রেখে দেখবে, নিশ্চয়ই অন্তর হারামের প্রতি প্রকম্পিত হয়, মনের ভয় বেড়ে যায় আর হালালের প্রতি প্রশান্তি লাভ করে। এটা অতি বাস্তব কথা, অতি সত্য কথা, যে মানুষ যখন ভালো কাজ করে তখন তার কলব তাকে সায় দেয়, সাপোর্ট করে, আর যখন সে খারাপ কাজ করে তখন তার কলব, তার হৃদয় তাকে তিরস্কার করে, সে অনুভব করে। হে আশেকানে রসুল, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আল্লাহ পাক আমাদের অন্তরে এই বৈশিষ্ট্য দান করেছেন যে মন্দ কাজ যখন করা হয় তখন মনের ভয়ের গতি বেড়ে যায়। হ্যাঁ, মনের ভয়ের গতিটা বেড়ে যায়। হয়তো আমাদের মধ্যে অনেকে এই অনুমান করেছেন, যখন কোনো বান্দা প্রথমবার কোনো মন্দ কাজ করে তখন অন্তরে আতঙ্ক সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, চোর যখন প্রথমবার চুরি করতে যায় বা মদ্যপায়ী যখন প্রথমবার মদ পান করে তখন অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, প্রকম্পিত হয়ে যায়, হৃদয় স্পন্দন দ্রুত হয়ে যায়। যদি ওই সময় মানুষ মনের কথা শুনে নেয়, বিবেক থেকে নির্গত কথা মেনে নেয় আর গুনাহ থেকে বিরত থাকে, তবে অন্তরে এই অবস্থা বজায় থাকে। আর যদি বান্দা ওই সময় অন্তরের চিন্তা না করে বরং ওই গুনাহের কাজের মধ্যে, খারাপের মধ্যে, নিকৃষ্টতার মধ্যে লেগে যায়, কুদৃষ্টি যখন প্রথম দেওয়া হয় অন্তর কাঁপে, যে কোনো খারাপ জিনিস যখন প্রথম করতে যাওয়া হয় তখন কি ভালো খারাপ জিনিস অন্তর কাঁপতে থাকে, ভয় হয়। কিন্তু যখন ওই ভয় থেকে বান্দা যদি ফিরে আসে তখন সে বেঁচে গেল, এই ভয়টা তার স্থির হবে, টিকে থাকবে, সে গুনার কাছে গেলে ভয় আসবে। কিন্তু সে অন্তরের আওয়াজকে, অন্তরের এই সিঙ্গেলকে, এই অন্তরের আহ্বানকে উপেক্ষা করে যখন সে গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাবে, গুনার সাথে জড়িত হয়ে যাবে, তখন তার কাছ থেকে এই অভ্যাসটা মরে যাবে, তার অভ্যস্ত হয়ে যাবে, কালো দাগ তার অন্তরের মধ্যে ছেয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুমান করুন পবিত্র অন্তর কেমন মহান নিয়ামত। উচ্চ মর্যাদা সম্পন্ন আউলিয়াগণ, তাদের অন্তর পরিষ্কার, গুনার কালি তাদের মাঝে থাকে না, আল্লাহ পাকের জ্ঞানের নূর তাদের হৃদয়ে চমকাতে থাকে, তাদের অন্তরকে নেকি ও গুনাহের পরীক্ষা দেয়া হয়। আল্লাহ না করুক ঘটনাক্রমে কখনো কোনো কিছু ঘটে যায়, তবে তাদের পবিত্র অন্তরগুলোর সাথে সাথে সন্দেহ হয়ে যায় আর তারা গুনাহ থেকে বেঁচে যায়। মনে রাখবেন, আউলিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার দানক্রমে গুনাহ থেকে রক্ষা পায়। শেখ আবু আলী দাক্কাক আলাইহি রাহমাতুল্লাহি রাজ্জাক তিনি বলেন, হযরতে হারিস মুহাসিবি রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো অজান্তে সন্দেহযুক্ত খাবারের দিকে হাত অগ্রসর করতেন, তো তার আঙ্গুলের রগ জ্বলে উঠত। এভাবে তিনি বুঝে যেতেন যে এই খাবার 100% হালাল না, এতে কিছুটা সন্দেহ রয়েছে। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, এক ভদ্রলোক খাবারের দাওয়াত দিলেন, তিনি তার মন খুশি করার জন্য ওই মেজবানের ঘরে তশরিফ নিয়ে গেলেন, তিনি প্রথম লোকমা মুখে রেখেছিলেন মাত্র, সেটাকে মুখের ভিতর নাড়াচাড়া করতে লাগলেন, গিলে ফেলার চেষ্টা করতে রইলেন কিন্তু গিলতে পারছিলেন না। অবশেষে তিনি সেই লোকমা মুখ থেকে বের করে ফেললেন, পরবর্তীতে জানতে পারলেন ওই খাবারের মধ্যে সন্দেহ ছিল, হারাম না সন্দেহ। আর আমরা তো সন্দেহ চলে গা চলে, স্পষ্ট জানার পরে কোন রকম এটাকে ঢাকা যায় কি না, ডানে বামে কোনোভাবে এটাকে সিস্টেম করা, কিন্তু আউলিয়াই কামেলিন প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনাদের অন্তর জাগ্রত থাকত, কারণ তারা অবৈধ বিষয়টা, কত সুন্দর উদাহরণ দিয়েছে সুবহানাল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া, আমাদেরকে কত সুন্দরভাবে বুঝাচ্ছেন প্রিয় ইসলামী ভাইয়েরা। একইভাবে এমন অনেক আউলিয়া কেরাম রয়েছে যাদের হারাম সন্দেহযুক্ত খাবারের ব্যাপারে জানা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 27 পারার সূরা হাদিদ এর 16 নম্বর আয়াতের সৎ প্রমাণ, কানজুল ইমান থেকে অনুবাদ, আর তাদের মতো হয়েও না যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছে, অতঃপর তাদের উপর সময়সীমা দীর্ঘায়িত হয়েছে, সুতরাং তাদের অন্তর কঠিন হয়ে গেছে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক পূর্ববর্তী জাত সম্প্রদায়ের কথা, জাতির কথা উল্লেখ করেছেন। ওই সব লোক যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তারা দীর্ঘ আশায় নিমগ্ন ছিল, যার কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। অতএব হে মুসলমানগণ, হে আশিকানে রসুলগণ, হে আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাকিকি গোলামগণ, তোমরা কখনো ওইসব আহলে কিতাবীদের ন্যায় হয়ো না, বরং দীর্ঘ আকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকো আর নিজের অন্তরকেও খুব হেফাজত করো। আজ আমাদের শুধু আকাঙ্ক্ষা, লম্বা লম্বা আকাঙ্ক্ষা, আমরা বাঁচব না 60 বছর, কিন্তু টার্গেট থাকে আমরা 300 বছরের মজবুত বিল্ডিং না করতে পারলে আমি বিল্ডিংই তৈরি করলাম না। আমার হায়াতের মধ্যে হয়তোবা 20 লাখ টাকার প্রয়োজন, কিন্তু আমি 20 টাকা ব্যাংক ব্যালেন্স না করতে পারলে আমার কিছুই উপার্জন হয় না। আমাদের টার্গেট হয়ে গেছে, দীর্ঘ আশা আমরা করে বসেছি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের পূর্ববর্তী সম্প্রদায় এইভাবেই তাদের অন্তরকে মেরে ফেলেছিল। তারা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গিয়েছিল দীর্ঘ আশার কারণে। আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কঠোর হৃদয়ের লোক সবচেয়ে বেশি আল্লাহ পাক থেকে দূরে, কঠিন হৃদয়ের লোক সবচেয়ে বেশি আল্লাহ থেকে দূরে। হযরতে মালিক বিন দিনার আলাইহি রাহমাতুর রহমান তিনি বলেন, মানুষকে যে শাস্তি দেয়া হয়ে থাকে এর মধ্য থেকে সবচেয়ে বড় শাস্তি হল হৃদয়কে কঠোর করে দেওয়া, তার মনটা শক্ত, এবাদত দিকে আসে না, অসহায়ের প্রতি তার মন থাকে না, মন লাগে না, অসহায়ের আত্মচিৎকারে মন গলে না, এবাদতের দিকে মন অগ্রসর হয় না, কঠোর হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে তার চোখে অশ্রু আসে না, হাত উঠায় মুনাজাত করে, কিন্তু কাদার তার কাছে তৌফিক নাই, মনটা শক্ত হয়ে গেছে, এটা সবচেয়েতে বড় শাস্তি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বলেন এক হাদিসে পাকে মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের শরীর ও আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর দেখেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাই মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে লিখেন, এই হাদিসে পাক থেকে বোঝা গেল অন্তর আল্লাহ পাকের দৃষ্টির স্থান। আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে বাহ্যিকভাবে সজ্জিত করে নেয় নিজেকে, নিজের জাহিরকে ধৌত করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে, যাতে করে লোক তাকে দোষ ত্রুটি মুক্ত দেখতে পায়, কিন্তু অন্তরের পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করে না, যেটা আল্লাহ পাকের দৃষ্টির স্থান। কতই আশ্চর্যকর কথা না? বাস্তবিক কিন্তু আমরা তাই করি, ময়লা পোশাক পরি না, মানুষ দেখবে খারাপ বলবে, আমি আমার শরীরকে গন্ধমুক্ত রাখি, দুর্গন্ধমুক্ত রাখি, পোশাককে পরিচ্ছন্ন রাখি, সুন্দরভাবে আমার ঘরটাকে সুন্দর রাখি, মানুষ দেখবে, কিন্তু যেটা সকল মানুষের খালিক এবং মালিক, যিনি সকল ক্ষমতার আধার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, লালন করছেন, পালন করছেন, যে রব তাবারক ওয়া তাআলা যা দেখেন তার প্রতি আমাদের খেল নাই, যে অন্তরটা আমাদের দেখেন ওই অন্তরটার অবস্থাটা কি এটা আমি ঠিক করছি না? হে আশিকানে রসুলগণ, চিন্তা করার বিষয়, আমরা ঘুম থেকে উঠে যতক্ষণ না পর্যন্ত মুখ ধুয়ে না নেই ঘর থেকে বের হওয়া পছন্দ করি না, কাপড় ময়লা হয় মানুষের সামনে যেতে আমরা সংকোচ বোধ করি, কিন্তু আফসোস, শতকোটি আফসোস, অন্তরে ময়লা, অন্তরে গুনাহের কালো কালো দাগ ছেয়ে গেছে, অন্তরে খারাপ খারাপ চিন্তা, কুধারণা, অহংকার, আমিত্ব, লোক দেখানো, হিংসার আগুন জ্বলছে, আমাদের সেটার সামান্যতম চিন্তা নেই, অথচ অন্তর হলো আল্লাহ পাকের দৃষ্টির স্থান, সেটাই আল্লাহ দেখেন। বাহ্যিকতা দেখেন না, ওই কাল্পটাকেই দেখেন, হৃদয়টাকেই দেখেন, এই অন্তরটাকে আল্লাহ তাআলা দেখেন। অথচ আমরা বেখেয়াল হয়ে গেছি এই অন্তরটা সংশোধন করা থেকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অন্তরের অসংখ্য রোগ রয়েছে আর সেগুলো চিকিৎসা অনেক বেশি। ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে এটার সারাংশ লিখেন, তিনি বলেন অন্তরের কঠোরতার চারটি মূল কারণ। কয়টি? চারটি মূল কারণ। যদি মানুষ সেগুলো থেকে বেঁচে যায় তাহলে ইনশাআল্লাহ তার অন্তর পরিষ্কার হয়ে যাবে। নাম্বার এক, অন্তরের কঠোরতা প্রথম কারণ। অন্তরের শক্ত হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষা। অন্তরের কঠোরতার কারণ দীর্ঘকাল পর্যন্ত জীবিত থাকার বিশ্বাস, এটি অন্তরের কঠোরতার মূল কারণ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদে ইরশাদ ফরমান সূরা হাদিদের ১৬ নম্বর আয়াতে, ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, কানজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর তাদের সময়সীমা দীর্ঘায়িত হয়েছে সুতরাং তাদের অন্তর কঠিন হয়ে গেছে। দীর্ঘ আকাঙ্ক্ষা নেকির পথে প্রতিবন্ধক, প্রত্যেক মন্দের মূল হয়ে থাকে। এটি এমন চিকিৎসাহীন রোগ, এটার চিকিৎসা নাই, এটা এমন চিকিৎসাহীন রোগ যা আরো রোগের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ আকাঙ্ক্ষার কারণে টাল বাহানা করার অভ্যাস হয়ে যায়, নেক কাজের মধ্যে অলসতা আসে, অন্তরের অলসতার পর্দা পড়ে যায়, দুনিয়ার ভালোবাসা বৃদ্ধি পায়, লোভ লালসা অন্তরে কঠোর হয়ে যায় বৃদ্ধি পায় আর দুনিয়ায় লিপ্ত হয়ে পরকাল ভুলে যায়, যার কারণে অন্তর কঠোর হয়ে গুনার ময়লা ছড়িয়ে পড়ে। এজন্যই যেই ব্যক্তি অন্তরের সংশোধন চায় তার উচিত নিজের আকাঙ্ক্ষা কম করা এবং মৃত্যুকে সবসময় মনে রাখা, এক নম্বর ঔষধ। নাম্বার দুই, এটা করতে থাকা মৃত্যুর কল্পনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মাসের ধার নিয়ে, ঋণ নিয়ে পণ্য ক্রয় করতে দেখলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি উসামার উপর, তোমরা কি উসামার উপর অবাক হচ্ছ না যে সে এক মাসের জন্য কেনাকাটা করছে? আল্লাহ পাকের শপথ, যখন আমি জমিনে কদম রাখি তখন কল্পনা করি যে কদম উঠানোর পূর্বে মৃত্যু এসে যায় কি না, যখন মুখে লোকমা দেই কল্পনা হয় যে সেটা গিলার পূর্বে মৃত্যু এসে যায় কি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিংসা নাম্বার দুই, এই হৃদয় শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হিংসা। অন্তরের অন্ধকার দূর করার দ্বিতীয় উপায় হলো হিংসা দূর করা। নিজের মুসলমান ভাইয়ের নিকট থেকে নিয়ামত ছিনিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করাকে হিংসা বলে। এটা অনেক বড় বাতিনী রোগ, এটা কেউ দেখে না কিন্তু ভিতরে জ্বলতে থাকে। আল্লাহ পাক কোরআনুল করিমে হিংসা করা থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, যেমন সূরা ফালাকের ৫ নম্বর আয়াত, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে আমার প্রতি হিংসা পরায়ণ হয়। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা অনুমান করুন হিংসা কত বড় ফেতনা, কত বড় অনিষ্টতা যে আল্লাহ পাক হিংসাকারীকে শয়তানের সাথে মিলিয়ে দিয়েছেন আর হুকুম দিয়েছেন যে এই সবগুলো থেকে আশ্রয় প্রার্থনা করো। হাদিসে পাকে রয়েছে হিংসা নেকিসমূহকে এভাবে গ্রাস করে নেয়, খেয়ে ফেলে, যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়, এভাবে হিংসা নেক আমলগুলোকে খেয়ে ফেলে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হিংসা অশান্তি এবং উদ্দেশ্যহীন চিন্তা ভাবনায় পতিত করে দেয়। হিংসার কারণে মানুষ অপদস্থ বঞ্চিত হওয়ার অভিশাপে গ্রেফতার হয়ে যায়। হিংসা একটি বড় ধ্বংসলীলা হলো, হিংসা অন্তরকে অন্ধকার করে দেয়। এক পর্যায়ে আল্লাহ পাকের বিধান শোনার বুঝার যোগ্যতা তার কাছ থেকে নিঃশেষ হয়ে যায় যার ভিতর হিংসা থাকে। সুতরাং যে ব্যক্তি নিজের অন্তর সংশোধন করতে চায় তার উচিত হিংসা থেকে বেঁচে থাকা, অন্য কারো পাওয়া নিয়ামতের উপর দৃষ্টি না দেওয়া, লালসা মাল দৌলতের ভালোবাসা থেকে বেঁচে থাকা, মৃত্যুকে স্মরণ করা। কিন্তু দুঃখের বিষয় আমরা এ রোগে ফেঁসে আছি। আরে বড় ভাই এত টাকা ইনকাম করলো, এই অবস্থায় আছে, আরে ও তো ছিল স্বাভাবিক, এ অবস্থায় চলে গেছে, হিংসা পাশের দোকানদার বলিয়েন না, অনেক টাকা বিক্রি করে আমারটা বিক্রি হয় না, শুধু হিংসার মধ্যে চলমান। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনছিলাম হিংসা সম্পর্কে, অতএব আমাদের উচিত যেন আমরা হিংসা থেকে বাঁচার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় নাম্বার হচ্ছে তাড়াহুড়া করা, অন্তরের কঠোরতা আর সেটার সংশোধনের ক্ষেত্রে অকৃতকার্যতার তৃতীয় বড় কারণ হলো তাড়াহুড়া, অর্থাৎ যে কোনো কাজ পরামর্শ ও চিন্তা ভাবনা ব্যতীত সম্পন্ন করা। তাড়াহুড়া দুইভাবে অন্তরের বিনষ্ট সংশোধনের ক্ষেত্রে অকৃতকাজে কারণ হয়। নাম্বার এক, এইভাবে যে অন্তর সংশোধনের জন্য সময়ের প্রয়োজন, যদি কোনো ওলিয়ে কামিলের কৃপার দৃষ্টি নসিব হয়ে যায় তাহলে তো এক নজরে অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্যথায় সেটার জন্য অনেক কষ্ট করতে হয়। নেক আমল দ্বারা ধীরে ধীরে অন্তর পবিত্র হতে থাকে, বরং অন্তর গুনাহের অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাহলে এক দীর্ঘ সময় নেকির অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এক পর্যায়ে অন্তরের অন্ধকার নেমে আসতে আরম্ভ হয়, কিন্তু তাড়াহুড়া করা ব্যক্তি এতটুকু ধৈর্য সহ্য করতে পারে না, বলে যে ভাই কবে থেকে নামাজ পড়তেছি, অনেক দিন ধরে ইবাদত করতেছি কিন্তু আমি পাচ্ছি না, ঠিক হচ্ছে না। এই যে বিষয়টা, এই বিষয়গুলোর কারণে তাড়াহুড়া যখন কেউ করে তখন আর সে অন্তরের চিকিৎসা সে গ্রহণ করতে পারে না। বলেন তো দেখি প্রিয় ভাই, যখন কেউ বড় ধরনের কারো রোগ হয়, প্যারালাইজড হয়ে গেছে মনে করেন, এ কি দুই দিনে চিকিৎসা ভালো হয়ে যায়? দীর্ঘদিন আস্তে 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 ট্রিটমেন্ট করিয়ে, ঠিক না, মাথা ব্যথা হয়েছে ছোট রোগ একটু পরে ঠিক হয়ে যায়, কিন্তু প্যারালাইজড হলে কিন্তু দীর্ঘ সময় চিকিৎসা। এই যে অন্তরের এই রোগটা, এটা হচ্ছে দীর্ঘ বড় আমাদের প্যারালাইজড শরীরের, নেকির কাজের প্যারালাইজ হয়ে গেছে, আমাদের নেকির কাজ করতে পারি না। এটা থেকে চিকিৎসা করার জন্য এই ইবাদতের মাধ্যমে আস্তে 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 অগ্রসর হওয়া। প্রিয় প্রিয় ইসলামী ভাই, তাড়াহুড়ার কারণে অন্তর কঠোর হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো অন্তরের সংশোধনের জন্য খোদা ভীতিতা অনেক জরুরি। আর পরহেজগারির মূল হলো মানুষের প্রতিটি কাজকে ধীর স্থির সহকারে করা, চিন্তা ভাবনা করে করবে। যখন মানুষ ধৈর্য বিবেচনার পরিবর্তে তাড়াহুড়া করে কাজ করে, চিন্তা ভাবনা না করে, তখন গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উদাহরণস্বরূপ, যদি চিন্তা ভাবনা না করে কথা বলার অভ্যাস হয়ে যায়, সে কথার মধ্যে গীবত, মিথ্যা, চগলখুরির মতো গুনাহের মাঝে সে নিবেদিত হতে পারে। এমনইভাবে তাড়াহুড়াকারী গুনাহ থেকে বেঁচে থাকাটা কঠিন হয়ে দাঁড়ায়। যদি গুনাহ থেকে বাঁচতে না পারে তবে অন্তরের সংশোধন কিভাবে হবে, বরং গুনাহের কালি আরও অন্তরে ছেয়ে যাবে। এজন্য অন্তরের সংশোধনের জন্য জরুরি মানুষ তাড়াহুড়া থেকে বিরত থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াহুড়া করা থেকে, প্রতিটি জায়েজ কাজের পূর্বে কয়েক সেকেন্ড থেমে ভালো নিয়ত সহকারে করার অভ্যাস হওয়ার তৌফিক দান করুন। চতুর্থ কারণ, অন্তর কঠিন হওয়ার চতুর্থ কারণ হচ্ছে অহংকার। অন্তরের কঠোরতার চতুর্থ কারণকে বলা হয়েছে অহংকার, নিজেকে অপরের চেয়ে উত্তম মনে করা, এটাই হচ্ছে অহংকার। এটা তো অত্যন্ত ধ্বংসযোগ্য এবং বরবাদ করে দেওয়ার রোগ। আল্লাহ না করুক যদি অহংকার দৃঢ় হয়ে বিস্তার লাভ করে, তখন তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। বরং অনেক সময় তো অহংকারের কারণে অন্তরের মধ্যে মোহর দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ এভাবেই মোহর করে দেন অহংকারী ও গোড়া ব্যক্তির সমগ্র অন্তরের উপর। বোঝা গেল অহংকার অন্তরের মোহর লাগানোর কারণ। এই জন্য জরুরি হলো বান্দা অহংকার থেকে সর্বদা বাঁচতে থাকবে, বিনয় অবলম্বন করবে। হাদিসে পাকে রয়েছে, যে আল্লাহ পাকের জন্য বিনয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সু উচ্চ মর্যাদা দান করেন। হে আশেকানে রসুল, অন্তরের কঠোরতার এই চারটি মূল কারণ, দীর্ঘ আকাঙ্ক্ষা, নাম্বার দুই হিংসা, নাম্বার তিন তাড়াহুড়া, আর নাম্বার চার অহংকার। আমাদের এই চারটি থেকে বেঁচে থাকতে হবে। দীর্ঘ আকাঙ্ক্ষা না করা, বরং মৃত্যুকে সর্বদা স্মরণ করা, এই কল্পনায় মাথায় রাখা যে মৃত্যু আসবেই, হিংসার আগুনে না জ্বলা, আল্লাহ পাক যা দান করেছেন তার প্রতি কৃতজ্ঞ হওয়া, এবং সর্বদা অন্যের কল্যাণ কামনা করা, কখনো কারো ব্যাপারে মন্দ কিছু চিন্তা না করা। আমরা শুধু উপর দিকে তাকাই, নিচের দিকে কম তাকাই, কিন্তু আমি যখন আমার নিচের দিকে কাউকে তাকাবো, আমার একটা ঘর আছে, একটা বিল্ডিং আছে, যার বিল্ডিং নাই, টিনের ঘর আছে, তার দিকে তাকাই। আমার টিনের ঘর আছে, যার টিনের ঘর নাই, বস্তিতে থাকে, তার দিকে তাকাই। যে বস্তিতে রোমের ভিতর থাকে সে তাকাক যে রাস্তা ফুটপাতে পড়ে আছে, যার কিছুই নাই সে তাকাক যার হাত এবং পা নাই। এগুলো কি কেউ আমরা ডেভেলপ করতে পারি? সম্ভব না, সম্ভব না। কেউ যদি মনে করে যে আমি শ্রম দিয়ে অর্থ উপার্জন করেছি, এটা ভুল ধারণা তার। আপনি কি কোন চেষ্টার ফলে আপনি ধনী ঘরে জন্মগ্রহণ করেছেন? বাবা আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে ওই বস্তিতে জন্ম দিতে পারত, ইচ্ছে করলে আমাকে ফুটপাতে জন্ম দিতে পারত। আল্লাহ তাআলার দয়া যে এই জায়গাতে আছে, এই বিষয়টা যখন আমরা আনবো, তখন আর কারোর প্রতি আমাদের হিংসে থাকবে না, তখন সঠিক মনে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অন্তরের কঠোরতার তিনটি রুহানি চিকিৎসা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঁচ সুরার মধ্যে লিখেন, যে কেউ প্রতি নামাজের পর 100 বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাআল্লাহ তার বাতিন প্রশস্ত হবে। নাম্বার দুই, যে প্রতিদিন ফজরের নামাজের পর বুকের উপর হাত রেখে 70 বার ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তরে মরিচা ও ময়লা দূর হয়ে যাবে। নাম্বার তিন, আর যে প্রতিদিন যে কোনো সময় দিনে একবার, দিনে এক টাইম, ওয়ান টাইম 7 বার ইয়া ফাত্তাহু পাঠ করবে, ইনশাআল্লাহ তার হৃদয় আলোকিত হবে। হে আশেকানে রসুল, অন্তরের সংশোধন এবং গুনাহ থেকে বাঁচার, এটা আমরা শুনলাম আর হয়ে গেল এমনটি না, এর জন্য আমাদের একটি নেক সোহবত দরকার, নেক সোহবত দরকার। এই নেক সোহবত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে। আমি যদি চাই যে আমার হৃদয়টা কোমল থাকুক, তাহলে আমার উচিত আশেকানে রসুলদের সাথে মাদানী কাফলাতে সফর করা, মাদানী কাফলায় সফর করে নিজের জন্য দোয়া করতে থাকা, নিজের জন্য প্রার্থনা করতে থাকা, দিনী কাজের সাথে সম্পৃক্ত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে তার নিজের হিসাব নিকাশ ও মৃত্যুর পরবর্তীর জন্য আমল করে। নিজের সংশোধন করা, নিজেকে শয়তান থেকে বাঁচানোর উত্তম মাধ্যম হলো আমরা নিজের অভ্যাস, নিজের চরিত্র, নিজের আমলের পর্যবেক্ষণ করা। বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া নিজের আমলের পর্যবেক্ষণ করার সহজ পদ্ধতি দিয়েছেন, নেক আমল বই, 72 নেক আমল। বয়স্ক ইসলামী ভাইদের জন্য 72টি প্রশ্ন লেখা, প্রতিটি প্রশ্নের নিচে 30টি ঘর খালি রয়েছে, প্রতিদিন প্রশ্ন পাঠ করে নিজের আমল পর্যবেক্ষণ করা। ইসলামী বোনদের জন্য রয়েছে এবং ছাত্র ভাইদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের জীবনের উন্নতির লক্ষ্য স্থল নির্ধারণ করতে বর্তমান যে সময়টি অতিবাহিত হচ্ছে, এতে কম্পিউটার, ইন্টারনেটের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কোনো না কোনোভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আলহামদুলিল্লাহ আশেকানে রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামী উম্মতের সংশোধনের জন্য বিশ্বব্যাপী ইসলামের বাহারকে, ইসলামের পায়গামকে, ইসলামের মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য যেসব মজলিস এবং বিভাগ তৈরি করেছে, তার মধ্য থেকে একটি বিভাগ হলো আইটি ডিপার্টমেন্ট, আলহামদুলিল্লাহ, যার কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। আইটি ডিপার্টমেন্টের কার্যাদির মধ্যে হতে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রজবিয়া ও কোরআনে পাকের অনুবাদ কানজুল ঈমান সফটওয়্যার রূপে উপস্থাপন করেছে, যেটা প্রশংসনীয়। টাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রেয়ার টাইমস চালু করেছে, যেটা 27 লাখের বেশি স্থানের জন্য নামাজের সঠিক সময়ে শনাক্ত করা হয়। প্রেয়ার টাইমে আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকেই যারা মোবাইল ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড মোবাইল, সবাই এটাকে চেষ্টা করবেন নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই নামাজের, এটা অত্যন্ত কার্যকরী একটা প্রেয়ার টাইমটা। আলহামদুলিল্লাহ হজের সফরে অসংখ্য আর সেখানে রসুল এই প্রেয়ার টাইম ডাউনলোড করে তারা নির্ধারিত সময়কে মেনটেন করে নামাজ আদায় করছে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সেখানে আলহামদুলিল্লাহ আপনি যদি প্রেয়ার টাইমটাকে ডাউনলোড করে নেন, তাহলে আপনি আপনার নির্ধারিত সময়ে নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল মদিনা লাইব্রেরি সফটওয়্যারের মাধ্যমে 200-র চেয়ে অধিক কিতাব সহজভাবে অধ্যয়ন করতে পারবেন, আলহামদুলিল্লাহ। আইটি ডিপার্টমেন্টের এছাড়া অনেক মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুত করেছে, যার মধ্যে কোরআন টিচার, ফায়জানে হাদিস, দারুল ইফতাহ আহলে সুন্নাত, কালিমা এন্ড দোয়া, রুহানি ইলাজ, আরও অনেক অ্যাপ্লিকেশন চালু করেছে, দাওয়াত সামির ওয়েবসাইটে আপলোড করে দিয়েছেন। আপনিও অ্যাপ্লিকেশনটি দাওয়াত সামির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। দাওয়াত ইসলামী প্রত্যেকটি সেক্টরের মধ্যে নেকির দাওয়াতকে প্রচার করার প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নেকির দাওয়াতে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আমরা প্রত্যেকে তো চাই যে আমাদের কলবটা, হৃদয়টা, সেটা কঠিন না হয়ে যাক, এটা নরম থাকুক, এটা আমরা চাই কি না? যদি আমরা চাই, তাহলে আমাদেরকে নেকির কাজের মধ্যে সম্পৃক্ত থাকতে হবে। আর এই কলবকে সহজতর, এটাকে পরিচ্ছন্ন রাখার জন্য নেক আমলের মাঝে কন্টিনিউ থাকা, আর কলব যদি শক্ত হয়ে থাকে তার জন্য তওবা করতে থাকা, এবাদতের মাঝে মশগুল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। প্রিসলেম ভাইরা আসুন, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া এর 101 মাদানী ফুল থেকে শয়ন ও জাগরণের সুন্নত আদব শ্রবণ করে নিই। শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন, যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে তা বের হয়ে যায়। শয়ন করার আগে এই দোয়াটি পড়ে নিন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে। দুপুরে কাইলুলা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা, এটা মুস্তাহাব, কিছুক্ষণ শোয়া। আমরা তো শুলে একেবারে ঘুমায় যাই দীর্ঘক্ষণ, এটা কাইলুল্লাহ করা, কিছুক্ষণ আরাম করা, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। সদরুশ শরিয়া আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই বলেন, যত সম্ভব এটা ওই সমস্ত লোকদের জন্য হবে যারা রাত জেগে এবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহ আপাকে জিকির করে, কিংবা কিতাব পাঠ করে, অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে। কেননা এর দ্বারা রাত জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যায়। দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরু। দিনের শুরু মিন সূর্য ওঠার পর, আর ইশার এবং মাগরিবের মাঝামাঝি সময়ে ঘুমানো, এটা মাকরু, নিষিদ্ধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, আসুন দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত দুরুদ শরীফ ও দুইটি দোয়া আমরা পাঠ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করবে, সে যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরুশরী পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হযরতে আহমদ সাহেবী রহমতুল্লাহ আলাইহি কতিব বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম অত্যন্ত আশ্চর্য হলেন যে এই সম্মানিত ব্যক্তিকে, যখন তিনি চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে। আসুন আমরাও পড়ার চেষ্টা করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকিশ মলিকতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ রাব্বিল আরশিল আযীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়া সালাম আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা।
ইলাহা ইল্লাল্লাহু
আসুন আমরা দোয়াতে শরিক হই। আমরা বয়ানে শুনেছি আমাদের হৃদয়ে শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার একটি কারণ গুনাহ। আর এই কঠোরতা থেকে, হৃদয়ে কালো দাগ থেকে মুক্তির উপায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, চোখের অশ্রু, এটাই হচ্ছে ঔষধ। আসুন আমরা অনুতপ্ত হয়ে আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা এর ওয়াসিলায় আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, আমাদের কলবকে পরিচ্ছন্ন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب اغفر لي ولوالدي ولأستاذنا ولمشائخنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات اللهم اغفر وارحم أنت خير الراحمين يا إلهي رحم فرما مصطفى کے واسطے يا رسول الله کرم کیجئے خدا کے واسطے মুশকিলে হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াসতে কারবালায়ে রদ শহীদে কারবালা কে ওয়াসতে। মাওলাই করিম আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার নাফরমান মাওলা, আমি তো সেই ব্যক্তি যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, গুনাহের কারণে আমাদের কলব শক্ত হয়ে গেছে। মাওলা মাওলা জাহান্নামের ভয়ে তোমার ভয়ে আমাদের চোখে অশ্রু আসে না, আমাদের কলব শক্ত হয়ে গেছে। মাওলা কিয়ামতের দিন সকল মানুষের সামনে যদি আমাদের গুনাহগুলোকে তুমি প্রকাশ করে দাও, আমরা কিভাবে মুখ দেখাবো? মাওলা ইয়া গাফফার ও ইয়া সাত্তার, ইয়া রহমান ও ইয়া রহিম। মাওলাই করিম আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। মাওলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা কার কাছে যাব? কে আমাদের ক্ষমা করবে? কার কাছে আমরা মাওলা মাফ চাইব? কে আমাদেরকে মাফ করবে? কেউ আমাদের মাফকারী নেই, কেউ ক্ষমাকারী নেই। মাওলা তোমার রহমান আর রহিম নামের ওয়াসেতা, তোমার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসেতা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও, আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও। মাওলা অনেকের প্রিয় বাবা প্রিয় মা মাওলা তাদেরকে যে কবর রেখে এসেছি মাওলা, প্রিয় মাকে কবর রেখে এসেছি মাওলা, প্রিয় বাবাকে কবর রেখে এসেছি। মা যখন বেঁচে ছিল ঘর থেকে বের হতাম, সালাম করে অনুমতি নিয়ে দোয়া করতে থাকত। এখন আর মা বেঁচে নেই, কেউ আর দোয়া করে না, কেউ আর বলে না সাবধানে যেও। মাওলাই করিম আল্লাহ আমাদের সেই প্রিয় মা বাবা যাদের অন্ধকার কবরে শাহী তো জানি না কেমন রেখেছো ওই কবরে, মাওলা আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তোমার হাবিবে পাকের নূর ধারা মুনাব্বার করে দাও। আমরা সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, আমাদের মা বাবার জাহেরি বাতিনি ছোট বড় সকল গুনাহকে ক্ষমা করে দাও। মাওলাই করিম আল্লাহ এই মুহররম মাসের ওয়াসেতা, শুহাদায়ে কারবালার ওয়াসেতা আমাদের সবাইকে ক্ষমা করো। মাওলা ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কুরবানি দিয়েছেন মাওলা, তার কুরবানির কথা স্মরণে আসলে হৃদয় কেঁপে উঠে। কিভাবে তিনি কুরবানি দিলেন? তার সন্তানদেরকে শহীদ করালেন, সকল আত্মীয়কে শহীদ করালেন, নিজের শিশু পুত্র আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশুটিও শহীদ হয়ে গেল। কিন্তু নিজের নানা জানের ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুই পরোয়া করলেন না, নিজের গর্দানকে কাটিয়ে দিলেন মাওলা। মাওলা তার এই কোরবানির ওয়াসিলায় আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে হুসাইনি জাজবা দান করে দাও। মাওলা আমাদেরকে হুসাইনি জাজবা দান করে দাও। হে আল্লাহ, আজ বিশ্বের মুসলমান চারদিকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আজ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে এই জনপদগুলো। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এক আর নেক বানাইয়া দাও, এক আর নেক বানাইয়া দাও। হে আল্লাহ, মুসলমানদেরকে তুমি নেক বানাইয়া দাও। মাওলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। আমরা যে বয়ানে শুনেছি অন্তরের শক্ত হয়ে যাওয়ার কারণ, অন্তরে প্রভাব পড়ার কারণ, হিংসা থেকে, দীর্ঘ আশা থেকে, মাওলা তুমি আমাদেরকে বাঁচাইয়া নাও, আমাদেরকে মাওলা তোমার এবাদতে মশগুল থাকার তৌফিক দাও। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা পেরেশানগ্রস্ত আছে তাদের পেরেশানিকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, যাদের সন্তান অবাধ্য মাওলা বাধ্য সন্তান বানাইয়া দাও, যারা সন্তান প্রার্থী নেক সন্তান দান করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা মাওলা রোজগারহীন হালাল রুজির বন্দোবস্ত করে দাও, অনেকে মাওলা অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে, বাড়িতে বিছানায় শুয়ে আছে, মাওলা তুমি প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শিফা দিয়ে দাও। ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া মুজিবাদ দাআওয়াত, ইয়া আরহামার রাহিমিন। মাওলা 360 আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মাওলা তুমি আমাদের এই দেশকে হেফাজত করো। বিশ্বের বুকে আমাদের এই দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, শেখে তরিকত আমিরে আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত, মাশায়েখে আহলে সুন্নতকে তুমি হেফাজত করো। মাওলা দাওয়াতে ইসলামের জন্য মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, ফয়জানে মদিনা, মাদানী চ্যানেল সহ দাওয়াতে ইসলামের সকল দিনী কাজের জন্য মাওলা যারা অর্থ দিচ্ছে, শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, মাওলা সকলকে তুমি হেফাজত করো। সকলের জায়েজ দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইন্নাল্লাহ ওয়া মালা ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله
نبي سلام عليك يا رسول বড় বিদুনা সালাম গোসল আজমে মত কাওয়ন কা জলবায়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমে সালাম ডালে দি কলবা মে আজমতে মুস্তফা সাইয়েদি আলা হযরত পেলা সালাম ফাইজো সে জিনকে লাখো নামাজি বনে ফাইজো সে
لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله
جنكي دوا ترجاغا إشارة أمي تار